ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আজ তাদের চূড়ান্ত মতামত দিতে যাচ্ছে। এতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংক্রান্ত কাগজপত্র এবং তার অন্যান্য আর্থিক নথিপত্র চেয়ে কংগ্রেস কমিটি এবং নিউইয়র্কে একজন আইনজীবীর অনুরোধ সংক্রান্ত বিষয়। ট্রাম্প সাম্প্রতিক সময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রচলিত নিয়ম ভঙ্গ করে ২০১৬ সালের নির্বাচনের সময় তার করের কাগজপত্র প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি ওই সব কাগজপত্র এবং তার আর্থিক লেনদেন সম্পর্কিত নথিপত্র প্রকাশ না করার অনুমতি চান। দুটি একই ধরনের মামলায় প্রতিনিধি পরিষদের কয়েকটি কমিটি দুটি ব্যাংক ক্যাপিটাল ওয়ান এবং ডর্সে ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের কাছে রেকর্ডপত্র চেয়ে সমন দেন। এই মামলার প্রধান বিষয়টি হচ্ছে প্রেসিডেন্টের বিষয় তদন্ত করার জন্য কংগ্রেসের ক্ষমতা এবং ফেডারেল সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভাগাভাগি। মে মাসে এক মৌখিক যুক্তিতর্কের সময় ট্রাম্পের আইনজীবী প্যাট্রিক স্ট্রবিচ বলেন যে কংগ্রেসের এই সমন কোন অর্থপূর্ণ আইনি উদ্দেশ্য পূরণ করে না এবং বিধায়কদের সীমাহীন ক্ষমতা কর্তৃত্ব প্রদান করে প্রেসিডেন্টের ব্যাপারে তদন্ত করতে দেয়া উচিত নয়। তবে ডিসেম্বর মাসেই ট্রাম্পের বিরুদ্ধে দেয়া এক রায় নিউ ইয়র্কের সেকেন্ড ডিস্ট্রিক্টের আপিল আদালত বলেছিল কমিটিগুলো যথার্থভাবেই তাদের উদ্দেশ্য চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরকে হোয়াইট হাউসে স্বাগত জানান এবং সেখানেই তার বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসন নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপরও আলোকপাত করেন। দুই নেতা যৌথ ঘোষণায় সই করার আগে রোজ গার্ডেনে ট্রাম্প বলেন এই দুই দেশের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যেমনটা আগে কখনই ছিল না। তিনি ওই যৌথ ঘোষণাকে দুটি দেশের মধ্যে নবায়িত এবং জোরালো অংশীদারিত্বের প্রতি অগ্রগতির স্বীকৃতি বলে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা সমঝোতা বা USMCA এর স্মরণে আয়োজিত এই বৈঠকে আসতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অস্বীকৃতি জানান। তিনি তার ব্যস্ততার কথা উল্লেখ করেন এবং বলেন কোভিড-১৯ মহামারীর সময় এই বিদেশ ভ্রমণ যথার্থ নয়। লোপেজ ওব্রাডোরের সরকার অবশ্য এই সফরকে USMCA এর গুরুত্বপূর্ণ নিশ্চিত করার একটা সুযোগ হিসেবে দেখছে এবং অভিবাসন বিষয়ক আলোচনা থেকে নিজেদের দূরে রেখেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজ বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমাপ্তি ভাষণে বলেন যে করোনা ভাইরাসের কারণে যেমন গোটা বিশ্বে তেমনি বাংলাদেশের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। বাজেট অধিবেশনের শেষ দিন সম্পর্কে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছিল তাতে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসের ৯ কার্যদিবসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনের সমাপ্তি বক্তব্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়ে বলেন চলতি করোনা মহামারীর কারণে সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।
যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি।
করোনা মোকাবেলায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা সকল নাগরিককে এই রোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন বাংলাদেশে করোনা সংক্রমণ জুলাই মাস পর্যন্ত বাড়তে থাকবে এবং এরপর আস্তে আস্তে কমে যাবে। করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশে এমনটাই ঘটছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় করোনা ভাইরাস রোগে উচ্চ ঝুঁকির মধ্যে থাকা রাজধানী ঢাকার দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে 70 লাখ আমেরিকান ডলারের সমপরিমাণ 59 কোটি টাকার নতুন জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে বাংলাদেশে দেশটির দূতাবাসের তরফে এক মিডিয়া নোটের মাধ্যমে বুধবার জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কর্মসূচিটির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এবং বাংলাদেশে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান। যুক্তরাষ্ট্র সরকার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর মাধ্যমে এই কর্মসূচির অর্থায়ন করছে এবং এটি বাস্তবায়ন করবে WFP। এই কর্মসূচির আওতায় ঢাকার কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের 1 লাখ লোককে সহায়তা দেওয়া হবে বলে মিডিয়া নোটে উল্লেখ করে বলা হয়, 1971 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার USAID এর মাধ্যমে বাংলাদেশকে 700 কোটি আমেরিকান ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বর্তমান ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান ইন্ডিয়া গ্লোবাল 2020 অর্থাৎ ভারত বিশ্ব সপ্তাহ 2020 উদ্বোধনী ভাষণে সারা পৃথিবীকে ভারতের বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বর্তমান ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান ইন্ডিয়া গ্লোবাল উইক 2020 অর্থাৎ ভারত বিশ্ব সপ্তাহ 2020 উদ্বোধনী ভাষণে সারা পৃথিবীকে ভারতে লগ্নি করার জন্য আহ্বান জানিয়েছেন। মোদী বলেছেন, ভারত এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নত দেশগুলোর মধ্যে একটি। ভারত তার দরজা সবার জন্য খুলে রেখেছে। ভারতের নীতি হল, সবার উন্নতি হলে ভারতেরও উন্নতি হবে। মোদী বলেন, আত্মনির্ভর ভারত মানে এই নয় যে শুধু স্বার্থপর ভারত। সে তার নিজের কথাই শুধু ভাবে না, এইবারে এই করোনা ভাইরাস জনিত অতিমারির সময় ভারতের বিজ্ঞানীরা এবং ঔষধ নির্মাতারা প্রমাণ করেছেন যে ভারত সকলের কথা ভেবে চলে। ভারতের ওষুধ পৃথিবীর বহু দেশে পৌঁছে দেওয়া হয়েছে যাতে তা সকলের কাজে লাগে। বিশেষ করে পৃথিবীর যেসব অপেক্ষাকৃত গরিব দেশ, অর্থনৈতিকভাবে উন্নয়নশীল বা কিছুটা পিছিয়ে পড়া, তাদের জন্য ভারত সস্তায় ওষুধ তৈরি করেছে।
The pandemic has once again shown that India's pharma industry is an asset not just for India, but for the entire world. It has played a leading role in reducing the cost of medicines, especially for developing countries.
আজ সকালে যখন জানা গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 7.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, তখনও প্রধানমন্ত্রী মোদী জোরের সঙ্গে জানিয়েছেন, জোর কদমে এই দুঃসময় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ভারতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে সবুজ অঙ্কুরোদ্গম হচ্ছে, এটাকে আমরা পুনর্জাগরণ বলতে পারি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী গোটা বিশ্বে এখন করোনা ভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা 1,20,60,772 জন। যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন, এই সংখ্যা হচ্ছে 3,55,144 জন, যা কিনা গোটা বিশ্বের সংক্রমণের 1/3। গতকাল বুধবার একদিনেই সংক্রমিত হয়েছেন 60,000 লোক, যা কিনা এ পর্যন্ত একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। গতকাল অন্তত 5টি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, টেক্সাস, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইউটায় রেকর্ড সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন। তাছাড়া আরো বেশ কয়েকটি রাজ্য গত 7 দিনের মধ্যে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনা ভাইরাস বাতাসেও ছড়ায় এমন প্রমাণ মিলছে বলে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে। গেল কিছুদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় বাতাসে করোনা ছড়ায় এমন প্রমাণ পেয়েছেন বলে দাবি করে আসছিলেন। অবশেষে বিশ্বের 32টি দেশের 239 জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্যে এক খোলা চিঠিতে সংস্থাটিকে করোনা সংক্রমণ সম্পর্কিত গাইডলাইন হালনাগাদ করার তাগিদ দেন। এরপরেই মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাতাসে ক্ষুদ্র কণাগুলো থেকেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই খবরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। এদিকে করোনার কারণে ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশি অভিবাসীরা ওই দেশে পুনরায় ফিরে যাওয়ার পরে কমপক্ষে 40 জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ইতালি কর্তৃপক্ষ পুরো বাংলাদেশিদের উপরেই এখন নানা বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে। ইতালির কর্তৃপক্ষ রোম এবং এর আশেপাশের এলাকায় যে 35,000 মতো বাংলাদেশি বসবাস করেন তাদের সবাইকে বাধ্যতামূলক করোনা টেস্ট করানোর নির্দেশনা দিয়েছে এবং আগামী 7 দিন কোনো বাংলাদেশি ইতালি যেতে পারবেন না মর্মে নির্দেশনা জারি করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন।
ইতালি সরকার ঘোষণা দিয়েছে যত বাংলাদেশি আছেন বাংলাদেশি অরিজিন এই রোম এলাকায় এই প্রায় 35,000 সবাইকে এখন টেস্টের আওতায় আসতে হবে এবং তাদের টেস্ট করবে। আর কোন বাংলাদেশ এই সপ্তাহের জন্য সব বাংলাদেশি লোকদের ইতালি যাওয়া নিষিদ্ধ করেছে।
এদিকে গত 24 ঘন্টায় বাংলাদেশে 3,364 জন করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,75,449 জন। 24 ঘন্টায় মারা গেছেন 44 জন। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,238 জনে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখের একাধিক জায়গায় চীনা সেনা পিছু হটলেও জট রয়ে গেল প্যাংগং লেকের কাছে থাকা ফিঙ্গার পয়েন্টগুলি নিয়ে। সীমান্ত এলাকার প্যাংগং লেক এলাকায় ফিঙ্গার পয়েন্টগুলি থেকে চীনা সেনা সরানোর প্রশ্নে আগামী দিনে বেজিং এর সঙ্গে প্রবল দরকষাকষি হতে চলেছে বলেই মনে করছেন ভারতের সেনা ও কূটনীতিকরা। ভারতীয় সেনা সূত্রের খবর, গত রবিবার রাত থেকে গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্টে 14 থেকে সেনা তাবু গোটাতে শুরু করে। গত মঙ্গলবার সেই প্রক্রিয়া শেষও হয়। একই সঙ্গে হটস্প্রিং ও গোগ্রা থেকেও পিছু হটা শুরু করে চীন। আজ সেনা সূত্রে বলা হয়েছে হটস্প্রিং এলাকায় পেট্রোলিং পয়েন্ট 15 কাছে দুপক্ষই সেনা সরানোর কাজ শেষ করেছে, যার অর্থ দুদেশই প্রায় 2 কিলোমিটারের বেশি পিছিয়ে মাঝে 3 কিলোমিটারের মতো বাফার জোন সৃষ্টি করেছে। ওই বাফার জোনে কিভাবে টহলদারি হবে তা ঠিক হবে আগামী সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
কোভিড-19 যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 3 মিলিয়ন ছাড়িয়ে গেছে। মারা গেছেন ইতিমধ্যে 1,30,000 মানুষ। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং পশ্চিমাংশে নাটকীয়ভাবে করোনা ভাইরাস বেড়ে গেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং অ্যারিজোনার অবস্থা আশঙ্কাজনক। সহকর্মী মারিয়ামা দিয়ালো তার এক প্রতিবেদনে বলেন, করোনার প্রবল বিস্তার রোধে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসম রাজ্যের 58টি কাউন্টির 1/3 বন্ধ করার ঘোষণা দিয়েছেন। গ্রীষ্মের ছুটির পর স্টেট অ্যাসেম্বলি খোলার কথা ছিল আগামী সপ্তাহে, তাও খুলছে না অনির্দিষ্ট সময়ের জন্য। অনেক রিপাবলিকান বলছেন এটা ঠিক নয়। রিপাবলিকান অ্যাসেম্বলি সদস্য কেভিন কিলের মতে,
It's just not a sustainable solution to shut the legislative branch of government down indefinitely. There are people across the state who depend on the work we do.
এটা কোনো সমাধান নয়। সরকারের আইন বিভাগ বন্ধ রাখা অনির্দিষ্টকালের জন্য ঠিক নয়। আমাদের কাজের উপর নির্ভর করে অনেকেই চলেন। কোভিড-19 সংক্রান্ত কাজও আছে এর মধ্যে। আছে অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত কাজও। ফ্লোরিডা রাজ্য গভর্নর রন ডেসেন্টিস বলেছেন, রাজ্য জুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কাজ করবার জন্য জরুরি চিকিৎসা সেবার টিম গঠিত হয়েছে।
In South Florida, you now have the Miami Care Center. You have a facility in Broward that's COVID only. And then you have two in Palm Beach County that are
COVID. বলেন, দক্ষিণ ফ্লোরিডায় মায়ামি কেয়ার সেন্টার গঠন করা হয়েছে, ব্রয়ার্ডে কোভিড-19 সেবা কেন্দ্র করা হয়েছে, পাম বিচে কোভিড-19 এর সেবা কেন্দ্র করা হয়েছে। কোভিড পজিটিভ রোগীদের জন্য পর্যাপ্ত বেড রাখা হয়েছে। মঙ্গলবার ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেশনাল ডেলিগেশন গভর্নরের কোভিড-19 সংক্রান্ত পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, গভর্নরের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা এবং সকল বিচ বন্ধ করা উচিত ছিল। রাজ্যটিতে দৈনিক 8,500-এরও বেশি কোভিড-19 পজিটিভ ধরা পড়ছে। অ্যারিজোনায় কোভিড-19 রোগীর চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসা সেবার বন্দোবস্ত নেই। অ্যারিজোনার টুকসন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডক্টর ম্যাট হেইনস বলেন,
We are definitely not seeing the curve bend. I mean, every
প্রতিদিনই এখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। টেক্সাসে করোনার বিস্তার আশঙ্কাজনক, 10,000 করে নতুন করোনা পজিটিভ ধরা পড়ছে। রাজ্যের নানা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও মানুষের সামাজিক দূরত্ব মানার নিয়ম ঠিক নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এই টেক্সাসবাসী বললেন,
Because I'm an American and I feel like I should be able to do what I want to. I pay my taxes, I live free, I want to be free.
আমি একজন আমেরিকান, আমার নিজের ইচ্ছামতো চলার অধিকার আমার আছে, আমি ট্যাক্স দিয়ে বসবাস করি এই দেশে, তাই আমি স্বাধীনভাবেই চলব। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডক্টর পিটার হোটেজের মতে,
We are in the, one of the worst parts of the epidemic. This is the beginning. They will double in the next two weeks.
বলেন, আগামী দুই সপ্তাহে অনেক বৃদ্ধি পাবে করোনা পজিটিভ, আর তারপরে আরও 2-3 বা 4 গুণ হয়ে যেতে পারে। তবে হোয়াইট হাউস কোভিড-19 টাস্ক ফোর্সের কাছে এই চিত্র অন্যরকম। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যেমন বলেন,
Actually seeing early indications of a percent of positive tests.
তিনি বলেন, অ্যারিজোনা, টেক্সাস ও ফ্লোরিডায় করোনা পজিটিভের হার বেশি দেখা যাচ্ছে। ওইসব রাজ্যের গভর্নররা শক্ত পদক্ষেপ নিয়েছেন এই বিস্তার রোধে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, করোনার এই পর্যায়ে স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান খোলার বিষয়ে তারা নতুন করে ভাবছে, নতুন পরামর্শ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মারিয়া মাদিয়ালের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমরা যুক্ত হয়েছি টেক্সাসের হিউস্টন থেকে টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সেলিনা আহমেদের সঙ্গে। আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রে যখন কিনা করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি এখনো বেড়েই চলেছে এবং মৃত্যু হার কমছে না মোটে, সেরকম পরিস্থিতিতে স্কুলগুলো, শিক্ষালয়গুলো চালু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আপনার নিজের সন্তান যদি স্কুলগামী হতো, আপনি কি স্কুলে পাঠাতেন না? এরকম অবস্থায় কি করা উচিত?
আমি যদি আজকের যুগের বাবা মা হতাম, আমি পাঠাতে পারতাম না। যে কোনো মুহূর্তে আমি সায়েন্সের উপরে বিশ্বাস করে আমার যে স্ট্যাটিস্টিক্স দেখছি তার উপরে ভরসা করে আমি কিছুতেই আমার ছেলে মেয়েকে পাঠাতে পারতাম না স্কুলে। দ্যাটস মাই অনেস্ট অপিনিয়ন।
জি, বলা হচ্ছে যে বিজ্ঞান নির্ভর না, এই যে তাগিদ দেওয়া হচ্ছে এটা পলিটিসাইজ করা হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে। তো আগে যেমন ছিল যে অনেকে ভাবতেন যে বাচ্চারা যদি বাসায় থেকে অনলাইন পড়াশোনা করে তাহলে অভিভাবকত্ব কে করবে, বাবা মা তো কাজে চলে যাবেন। এখন তো সেই প্রবলেম নাই, এখন তো বাবা মাও বাড়ি থেকেই কাজ করছেন। তো সেরকম অবস্থায় বাড়ি থেকে অনলাইন যদি শিক্ষা দেওয়া হয়, আপনি নিজেও তো অনলাইন শিক্ষা করছেন, এখন দিচ্ছেন, তাই না?
হ্যাঁ, আমার যে ছাত্রছাত্রী তারা প্রফেশনাল পিপল, তারা ম্যাচিওর স্টুডেন্ট। কিন্তু স্কুলের বাচ্চাদের কথা যদি বলেন, ইভেন আমাদের ইউনিভার্সিটিতে যারা নাকি 2020 ফ্রেশম্যানরা আসবে, তাদের জন্য ডেফিনেটলি মানে স্টুডেন্টরা তো তাকিয়ে আছে যে ওরা কলেজ জীবন শুরু করবে, কিন্তু আমরা কি তৈরি হতে পারছি যে ইউনিভার্সিটিকে পুরো ডরমিটরিকে ডিসইনফেক্টেন্ট করতে হবে, ক্লাসরুম গুলোকে ডিসইনফেক্টেন্ট করতে হবে, আপনাকে সমস্ত কিছু গাইডলাইন মেনে আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনাকে সেই ক্লাসগুলো ফলো আপ করতে হবে। এখন সেটা যদি সম্ভব হয়, যেমন গ্র্যাজুয়েট কোর্সে স্টুডেন্ট ছাত্র সংখ্যা কম থাকলে পরে সেখানে সম্ভব হয়তো ইন পার্সন ক্লাস, কিন্তু যেখানে 100-150 মতো স্টুডেন্ট সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা তো কষ্টকর হবে, এবং তার জন্য হয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে, সেকশন বাড়াতে হবে, ইউনিভার্সিটির কস্ট বাড়বে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি বা এখানকার যে সমস্ত স্কুল ডিস্ট্রিক্ট গুলো আছে প্রত্যেকেই প্রতিদিন বসছে যে কিভাবে ওরা এটার মোকাবেলা করতে পারে। এখন পর্যন্ত আমার মনে হয় না যে একদম ডান ডিল কোনো কিছু আছে। আমাদের যেমন আমাদের ইউনিভার্সিটিতে একটা শর্ট স্কেজুল দেওয়া হয়েছে ফলের, সেটা হলো আর কি যে অগাস্টের 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সেপ্টেম্বরের লেবার ডে হলিডে, 13 নভেম্বর লাস্ট ডে অফ ক্লাস থাকবে, 14 নভেম্বর ফাইনাল পরীক্ষা, 14 নভেম্বরের পরে আপনি 21 নভেম্বর স্কুল বন্ধ করে দিবে। এই শর্ট পিরিয়ডের জন্য ইউনিভার্সিটির পুরো জিনিসটাকে কস্ট এফেক্টিভ হবে কিনা, সেফ হবে কিনা, সেগুলো কিন্তু এখনো আমি যা দেখছি যে আলোচনার বিষয়বস্তু। এখন পর্যন্ত 100% ডান ডিল কিছু কিছু দেখছি আমরা নিউজে, কালকেও দেখলাম সব আইভি লীগ স্কুলগুলো কি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা আপনি একটু আগে যেটা বললেন এটা পলিটিসাইজ করার কারণে এটার গুরুত্বটা কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা মানুষের জীবন নিয়ে খেলা করছি, ওইটা হারিয়ে যাওয়া উচিত নয়।
জি, বাংলাদেশে ভারতে নতুন দেশগুলোতে এই যে স্কুলে আপনি যে সুরক্ষা ব্যবস্থার কথা বললেন, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বললেন, সেখানে শিক্ষালয়গুলোর ভবন অট্টালিকা এত বেশি বড় না যুক্তরাষ্ট্রের মতো, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের মতন দেশেও এই সোশ্যাল ডিস্টেন্সিং কতখানি সুরক্ষিত করার সম্ভব হবে বলে আপনি মনে করেন?
আমি যেটুকু বুঝতে পারি যে আমরা সাধারণ মানুষকে মিক্সড মেসেজ পাঠিয়ে দিয়েছি, সেটা হলো আমাদের মারাত্মক ভুল। ওই মিক্সড মেসেজটা কিছু কিছু লোক ক্যাপিটালাইজ করছে, কিছু কিছু লোক মনে করছে যে আমাদের সিভিল রাইট, আমরা যে ফ্রিডম হ্যাম্পার করছে, কিন্তু কোনটা আগে, জীবন সুস্থতা আগে নাকি রাইটস আগে?
যুক্তরাষ্ট্রে যখন কিনা করোনা ভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি, মৃত্যু হার না কমার পরিস্থিতি সত্ত্বেও তাড়াহুড়ো করে শিক্ষালয়গুলো চালু করার ব্যাপারে যে তাগিদ দেওয়া হচ্ছে সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সেলিনা আহমেদের সঙ্গে। ডক্টর সেলিনা আহমেদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ নারী কণ্ঠে অতিথি হয়ে এসেছেন ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ব্যারিস্টার ইফফাত জানাচ্ছিলেন করোনা পরিস্থিতিতে নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি পুরুষরাও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন।
ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার নারী কণ্ঠ অনুষ্ঠানে। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এই লকডাউনের মাঝে আপনি নারীদের কি ধরনের পরামর্শ দিয়ে থাকছেন?
এখানে এই করোনা পরিস্থিতির কারণে যেটা হচ্ছে, আমরা সবাই বাসায় বেশিরভাগ সময় কাটাচ্ছি। এখন এখন যেটা হচ্ছে, মনে করেন যে আমরা হোম অফিস করছি, যারা যারা কাজে আছেন কর্মক্ষেত্রে, যেসব নারীরা আছেন, একমাত্র ফ্রন্ট লাইনার যারা, তারা ছাড়া বাকি যারা আছেন বিভিন্ন কর্পোরেট বলেন, আইন পেশা বলেন, বা বিভিন্ন আরো যে বিভিন্ন কোম্পানিতে কাজ করা বলেন, সো সবাই মোটামুটি হোম অফিসই করছে, বাসা থেকে তারা অফিস করছেন। তো এই ক্ষেত্রে প্রবলেম যেগুলো হচ্ছে তাদের মধ্যে, যেহেতু হাজবেন্ড ওয়াইফ দুজনই বাসায় থাকছেন, তো তখন যেটা হয় যে নর্মালি এখানকার সিচুয়েশনগুলা হয় এরকম যে একটা হচ্ছে যে তারা কোপ করতে পারছেন না অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, হ্যাঁ, কারণ একটা মেয়েও কাজ করছে, একটা ছেলেও কাজ করছে, পাশাপাশি সংসারের যে কাজগুলো তাকে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো হাজবেন্ড যে সে ওইভাবে সাপোর্টটা দিচ্ছেন না, তো সেই সেই ক্ষেত্রে তখন তাদের মধ্যে নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে, যে একই সাথে দুই জিনিসটাই তো তাদেরকে দেখা উচিত। আমার কাছে মনে হয় যে এই করোনা পরিস্থিতির কারণে যেহেতু ছেলেরা বিশেষ করে বাইরে যেতে পারছেন না, তারা মানসিক ভাবেও মনে হয় একটু রেসলেস হয়ে পড়ছেন। সো তাদের শর্ট টেম্পার বলে না, তারা অল্পতেই খুব শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছেন। সো তাদের রাগের বহিঃপ্রকাশ খুব বেশি হচ্ছে, সিন্স দে ক্যানট গো আউট, কারণ এইভাবে বন্দি থেকে তো আসলে তাদের মানসিক অবস্থাটাই ওরকম না যে মেন্টালি তারা, আমরা মেয়েরা যেরকম পারি যে মানে বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলে জিনিসটা করতে থাকি, প্লাস হচ্ছে আমাদের একটা বড় অংশ আমাদের সংসার বলেন বা ছেলে মেয়েদেরকে বলেন আমাদেরকে দিতে হয়, সেখান থেকেও আমরা ঘরে অনেকটা সময়ই আমরা ব্যয় করি, কিন্তু ছেলেদের এটা হয় না বলে তো দেখা যায় যেহেতু তারা রেসলেস থাকে, শর্ট টেম্পার্ড হয়ে যায়, ছোটোখাটো ব্যাপার নিয়ে তাদের অনেক বেশি ঝগড়াঝাটি এরকম হতে থাকে। সো এটাও একটা একটা রিজন। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি, শুধু এখানে আসলে মেয়েদের বললেও হবে না, ছেলেরাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই এই ধরনের সিচুয়েশন তাদেরকেও ফেস করতে হচ্ছে। হ্যাঁ, আমার অনেক ক্লায়েন্ট আছে যে যারা কিনা ছেলে পুরুষ, তারা হচ্ছে আসেন যে তাদের জন্য এই 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 ধরনের সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয়। এখন জিজ্ঞেস করতে পারেন যে তাহলে তাদের কি ফিজিক্যাল কোনো রকমের অ্যাবিউজ তারা শিকার তারা হচ্ছে কিনা, ফিজিক্যালটা যতটানা হচ্ছে কিন্তু মেন্টাল অ্যাবিউজ তাদের অনেকখানি তাদেরকে ফেস করতে হচ্ছে। সো দেখা গেল যে আমি যদি আমি নাম নিচ্ছি না, কিন্তু আমার এরকম অনেক ক্লায়েন্ট আছেন যারা আসেন যে তাদেরকে বাসায় অন্য পরিবারের মেম্বারদের মধ্যে স্পেশালি তার মা এবং তার ওয়াইফের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হয় না, এবং সেই কারণে সে মাঝখানে পড়ে তার দেখা যায় যে কিভাবে ব্যালেন্স করবে সেটা বুঝতে না পারার কারণে অনেক ধরনের মানসিক চাপের ভিতর দিয়ে তাকে যেতে হচ্ছে। এবং ছোট ছোট, আপনি বিশ্বাস করবেন কি না, এত ছোট ছোট বিষয় নিয়ে, যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে কিচেনটা হচ্ছে একটা একটা কন্ট্রোল নেওয়ার মতো একটা বিষয় মনে করে অনেকেই, ঠিক আছে। তো সেখানে হয়তো মনে করেন যে ছেলের যে মা উনি হয়তো একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, আর সে তার যে ওয়াইফ সে হয়তো একটু কম ঝাল খেতে পছন্দ করে, সো রান্নাটা তাহলে কিভাবে হবে। সো এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়েও তাদের অনেক বড় বড় ইস্যু হয়ে যায়, এগুলো একটা আছে। আরেকটা যেটা আমি না বললেই না যে যে ব্যাপারটা ফেস করতে হয় মেয়েদের, সেটা হচ্ছে যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে লেট করে, এখনকার দিনে তো ট্রেন্ডটা হচ্ছে যে একটু লেট করে হয়তো বিয়ে হয়, যেহেতু পড়াশোনা দিকে মেয়েরা অনেক এগিয়ে এসেছে, সো তারা আসলে চায় যে একটু দেরি করে অ্যাটলিস্ট অনার্সটা কমপ্লিট করে বিয়ে করার জন্য, তো দেরিতে বিয়ে করার কারণে দেরিতে তারা সন্তান নিচ্ছেন, এবং অনেক সময় দেখা যায় নানান রকমের কমপ্লিকেশনস হয়, সো বাচ্চা হতে হয়তো একটু দেরি হয় বা হলেও হয়তো মিসক্যারেজ হচ্ছে এবং তারপর হচ্ছে তাদের বেবি হচ্ছে, তো এই ক্ষেত্রেও অনেক ফ্যামিলিতে দেখেছি যে যে কেন হচ্ছে না, ঠিক আছে, মানে বাচ্চা কেন হচ্ছে না বা ছেলে বাচ্চা কেন হচ্ছে না, এইটা নিয়েও মেয়েদেরকে অনেকভাবে টর্চার করা হয়।
আপনি যেরকম বলছিলেন যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অনেক নারীকে হত্যা করা হচ্ছে, তারা নানা ধরনের চরমতম নির্যাতন সহ্য করছেন, তো এই ক্ষেত্রে এবং এই করোনা পরিস্থিতিতে যখন কোর্ট কাচারি বন্ধ, তখন একজন নারী কি করবেন?
হ্যাঁ, তখন একজন নারী যেটা করবে সেটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন গুলো তো খোলা আছে, সো তারা সেখানে পুলিশের কাছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন যে বাসার একদম নিকটস্থ যে থানা আছে সেখানে তারা যাবেন, যে এই ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করবেন। সেখানে গেলে পরে পুলিশ যারা আছেন ওই পুলিশ স্টেশনে তারা আইদার সিচুয়েশন বুঝে হয়তো জিডি নেবেন, অথবা যদি কোনো মামলা দায়ের করতে হয় তারা মামলা নিতে তারা অবশ্যই নেবেন এবং নিয়ে এটার তদন্ত করবেন, তদন্ত করে যে মানে এটা তখন কোর্টে চলে যাবে মামলাটা।
জি, ব্যারিস্টার ইরফাত, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, Ashley and I will bring you stories along with Brian Lynn. Later, Kelly Jean Kelly will present America's Presidents. But first, Harvard University and the Massachusetts Institute of Technology took legal action Wednesday against the United States government. The schools are seeking to overturn the Trump administration's new rule on international student visas. Under the rule, international students must take at least some of their college classes in person, transfer to U.S.-based schools with in-person classes, or leave the country. They will have to leave even if a health emergency forces their classes online later in the school year. The government will reject visa requests from international students at colleges or universities that only offer classes online. Immigration and Customs Enforcement, the federal law enforcement agency, announced the rule on Monday. The same day, many colleges, including Harvard, said all their classes later this year would be online. MIT joined Harvard to file the legal challenge Wednesday morning in Boston. They asked a federal court to bar ICE from enforcing the new rule. They called for the return of the March 13th 2020 exemption, which permitted international students to attend classes online while retaining their visa during the health emergency. In a statement, Harvard University President Lawrence Bacow wrote, "The order came down without notice, its cruelty surpassed only by its recklessness." He said, "The new rule was designed to pressure colleges to hold classes in person without regard to concerns for the health and safety of students and others." The rule, Bacow added, comes at a time when the United States has been setting daily records for the number of new infections, with more than 300,000 new cases reported since July 1st. At a White House event on Tuesday, President Donald Trump denounced plans from Harvard and other colleges to hold classes online. "They ought to be ashamed of themselves," he said. "That's called the easy way out." The new rule affects about 5,000 international students at Harvard and nearly 4,000 attending MIT. In all, nearly 400,000 students received the F1 or M1 visa in the 12-month period ending in September 2019. Louis Picard is a second-year doctoral student in experimental physics at Harvard University. The Australian told Reuters that having to leave would completely put a roadblock in my research. He added, "There's essentially no way that the work I am doing can be done remotely. We've already had this big pause on it with the pandemic, and we've just been able to start going back to lab." Aparna Gopalan comes from India. the fourth-year anthropology doctoral student at Harvard, said telling students to attend other universities for in-person classes was not realistic. You can't transfer in July. That's not what happens, she said.
Boxes of face coverings, bottles filled with antibacterial agents, and a sign saying, "Please wear a mask," mark the entrance to a recreation center in Yatsushiro City. The building serves as shelter for people who have fled floodwaters in southwestern Japan this week. Inside the building, pieces of cardboard separate sleeping areas for over 200 men, women, and children. Another sign tells those staying there to take their temperature each morning. Such measures show the difficulties Japan is facing as it deals with natural disasters in the time of coronavirus. Japanese officials have been warning local leaders to include coronavirus measures in their disaster preparations. Residents have been urged to seek shelter with friends or family members, if possible, to avoid overcrowding in evacuation centers. Aiko Ishimura, a 78-year-old retiree, learned from neighbors on Monday about evacuation orders. She lives alone and had planned to shelter at home, but she chose to flee with neighbors. For Ishimura, spread of the coronavirus is not a top concern. "We don't have many cases here in the first place. We don't really do the whole mask-wearing thing," she added. However, Ishimura said she keeps a mask in her pocket. Kumamoto Prefecture, where she lives, has had only 49 of Japan's more than 20,000 cases of the disease COVID-19. Those numbers come from the Japanese public broadcaster NHK. That compares with close to 7,000 in Tokyo, where cases are on the rise again among its 14 million residents. Misa Matsuda, a 48-year-old medical worker, knows well about the yearly floods in the area. She also had planned to remain at home, but she got a big surprise Monday when she opened her door. She found river water flowing just a few meters from her home. "I thought there's no way the water would come up here to our house, where it's a bit of a hill," she said. Extreme weather disasters have become increasingly common in Japan recently. Last year, Typhoon Hagibis killed nearly 100 people. That storm struck a year after more than 200 people died in western Japan, in the worst flooding in many years. Matsuda said she was not too concerned about the new coronavirus because basic safety measures were being taken. But she did worry that residents would gather in the shelter to talk, creating the sort of crowded conditions officials say increase infection risk.
Video sharing service TikTok says it is ending operations in Hong Kong after the enactment of a new national security law. The decision by Chinese-owned TikTok comes after other major internet companies announced they had suspended processing any new requests for user data from Hong Kong's government. The companies include Facebook, Microsoft, Google, Twitter, Telegram, and Zoom. They said the suspensions would remain while they study the new law, which took effect last week. The law reduces Hong Kong's self-governing autonomy and makes it easier to punish protesters. There is a punishment of life imprisonment for the crimes of secession, terrorism, and aiding foreign forces. Under the One Country, Two Systems rule, Hong Kong was guaranteed the right to its own social, legal, and political systems for 50 years following the end of British rule in 1997. Some observers, however, say China's ruling Communist Party has ignored that agreement by forcing the passage of unpopular laws. Critics see the new national security law as an attempt by China to reduce individual rights and freedoms in Hong Kong. The new law gives police powers to control and remove online information if reasonable grounds are found to suspect that the data might violate national security rules. American-based social media services like Facebook and Twitter are generally banned in China. But most have operated freely in Hong Kong. The companies are now considering how to operate under the new national security law. TikTok said in a statement it decided to immediately halt its operations in Hong Kong in light of recent events. The Chinese company ByteDance owns TikTok. The app is hugely popular in the United States and many other countries, especially among young people. TikTok only operates outside of mainland China. But ByteDance runs a similar video sharing service for inside China. Some U.S. officials have raised national security concerns about TikTok. Lawmakers have warned that TikTok could be misusing private data. They have also expressed concerns about laws requiring Chinese companies to support and cooperate with intelligence work controlled by the Chinese Communist Party. U.S. Secretary of State Michael Pompeo said this week that officials were looking at banning some Chinese internet services, including TikTok. When asked whether he would suggest that Americans use TikTok, Pompeo told the broadcaster Fox News, "Only if you want your private information in the hands of the Chinese Communist Party." ByteDance has denied it is influenced by Chinese officials and says it does not provide any user data to the government. Facebook and its messaging app WhatsApp said in a statement on Monday they had stopped processing government requests for user data in Hong Kong. The companies said they were currently examining the new national security law. They added that the process would include human rights due diligence and discussions with international human rights experts. Google, Twitter, Microsoft's LinkedIn, and video conferencing service Zoom also made similar announcements. Mike Ravdonikas is a spokesperson for messaging service Telegram. He told the Associated Press the company had also stopped processing data requests related to its Hong Kong users. Activists in Hong Kong widely used Telegram to help organize pro-democracy protests in the territory. Ravdonikas said the company understands the importance of protecting the right to privacy of our Hong Kong users. He added that the suspension would remain in place until an international consensus is reached in relation to the ongoing political changes in the city. I'm Brian Lin.
VOA Learning English presents America's Presidents. Today we will finish our story about Abraham Lincoln. He led the United States during the Civil War. That conflict lasted from 1861 to 1865. In it, the southern states of the Confederacy battled the northern states of the Union. As a wartime president, Lincoln was known for several things. He was actively involved in plotting the military campaign. When Lincoln was unhappy with the performance of his top generals, he dismissed them. He also greatly increased the power of the presidency, even beyond what the U.S. Constitution permitted. And Lincoln struck at the issue at the heart of the Civil War, slavery. He ordered that enslaved people in the Confederate States be forever free. His order is called the Emancipation Proclamation. Seven months after the Emancipation Proclamation went into effect, the Confederacy and the Union clashed in the bloodiest battle of the Civil War. The army of Confederate General Robert E. Lee was on the offensive. Lee planned to move the fighting out of the South and invade the North. He won a major victory against Union forces at Chancellorsville, Virginia. Then he pushed across Maryland and into Pennsylvania. A Union army, led by General George Meade, met Lee's troops near a small crossroads town called Gettysburg. In the first days of July 1863, a little more than 2 years after the start of the Civil War, Confederate and Union troops each struggled to claim the territory. Both sides suffered massive casualties. But Lee believed Confederate troops were close to winning and that Meade had spread his soldiers thin. So, on the third day of fighting, he ordered a direct attack on Union forces. Lee's soldiers aimed at the center of the Union line, positioned behind stone walls at the top of a ridge, or raised area. Confederates first used cannons to fire artillery at the ridge. Then about 15,000 Confederate soldiers began marching across more than a kilometer of an open field. The Union soldiers behind the walls fired on them. More Union forces attacked the Confederate soldiers on the left and right. In half an hour, three-quarters of the soldiers in the open field had been killed or wounded. Thousands more on each side also died. The surviving Confederate forces quickly withdrew and waited for Meade to attack again. But, much to Lincoln's dissatisfaction, he did not. The following morning, Lee led the survivors back to Virginia. He left behind 28,000 soldiers dead, wounded, or missing, more than one-third of his total army.
the union had suffered 23,000 casualties, almost as many. The Battle of Gettysburg is important in American history for several reasons. One is the large number of killed and wounded soldiers, the largest until World War II in the 20th century. Another reason is because it was a turning point in the war. It ended Lee's invasion of the North and weakened his army permanently. Over the same days, Union troops won another major victory under General Ulysses S. Grant in the southern city of Vicksburg, Mississippi. The battles at Vicksburg and Gettysburg began to turn the conflict to the Union's favor. Finally, the Battle of Gettysburg is almost always linked to a speech Lincoln gave there, known as the Gettysburg Address. It is only about 270 words long, but it is one of the most famous speeches in American history. Lincoln spoke at the opening of a cemetery for all the soldiers who had died at Gettysburg, but he also used the event to speak to the entire country about the war. He said, "The conflict was a test of whether the American form of government could survive. That is, a government of the people, by the people, for the people." He also pointed to the Declaration of Independence as the country's founding document. He said, the nation had been conceived in liberty, and, he said, it was dedicated to the idea that all men are created equal. Historians have noted that, in the speech, Lincoln changed the reasoning behind the war effort. It continued to be a struggle to reunite the country. But after the Gettysburg Address, it was also more clearly a struggle to free enslaved people. In 1864, Lincoln won re-election to a second term as president. His new vice president was Senator Andrew Johnson from the southern state of Tennessee. At the swearing-in ceremony, the president spoke about the need for the North and South to come together again peacefully. In that speech, his famous second inaugural, Lincoln called on all Americans to finish the war. He urged them to care for the wounded, the wives and children of soldiers killed in battle, and to seek a just and lasting peace. Most importantly, Lincoln asked Americans to reunite with malice toward none, with charity for all. In other words, with respect and kindness. A few weeks later, the war effectively ended. Lincoln's military plan had worked. He had finally found two generals whom he trusted, Ulysses S. Grant and William T. Sherman. Sherman led a campaign across the southern states. His path through Georgia, from the city of Atlanta to the city of Savannah, was known as Sherman's March to the Sea. The march destroyed farms and houses along the way. The destruction was terrible. It was also effective. The Confederate Army was left with little food or communication. At the same time, Grant surrounded Lee's army in Virginia. Grant cut these Southern troops off from supplies, too. Lee realized he must surrender to Grant, although, he said, he would rather die 1,000 deaths. The two men met on April 9, 1865, at a farmhouse in the town of Appomattox Courthouse, Virginia. Lee famously wore his finest military uniform and sword. Grant famously wore his fighting clothes, still marked with mud. Lee and Grant spoke briefly. Then Grant wrote the terms of surrender. As Lincoln had asked, the terms were respectful and generous. Lee's officers were free to keep their horses and their weapons, and the Union Army would give the Confederate soldiers food. When some Union troops began to play a victory song, Grant told them to stop. "The war is over," he said. "The rebels are our countrymen again." Five days after Lee surrendered, Lincoln and his wife, Mary, went to a theater in Washington, D.C. To put it mildly, the last years had been very difficult for them. While Lincoln was supervising the war effort, both his third and fourth son became sick with typhoid. The younger boy recovered. The older did not. Willie Lincoln died in the White House at age 11. Mary and Abraham Lincoln were crushed. Mary Lincoln blamed herself. She believed God was punishing her. In their own ways, the Lincolns continued to mourn in the years after Willie's death. At one point, Lincoln said he hoped he and Mary could feel happier. He urged them to have some pleasant times together. So, with the war coming to an end, they went to a light-hearted play at Ford's Theater. It was the night of Friday, April 14th, 1865, a day that Christians were marking that year as Good Friday, the anniversary of Jesus' death. The theater was not far from the White House. The Lincolns had seats in a box high above the stage. Toward the end of the performance, a man entered their box and shot Abraham Lincoln in the back of the head. Then the gunman jumped to the stage, breaking his leg as he landed. He called out a Latin expression, "Sic semper tyrannis." It means, "thus always to tyrants." Some observers say, the man added, "the South is avenged." The gunman was a Southerner named John Wilkes Booth. He had plotted to kill the president after hearing Lincoln support voting rights for African Americans. Booth briefly escaped, but was later captured and hanged. Lincoln was taken to a nearby boarding house. He seemed lifeless and could hardly breathe. Doctors examined him, but found they could not save him. Lincoln died the following morning. He was 56 years old. The emotions of many Americans changed from joy at the coming end of the Civil War to shock and mourning. Thousands lined up along railroad tracks as Lincoln's body made its way from Washington, D.C. to his home in Illinois. Even many Southerners mourned Lincoln's death. They understood that he would treat them kindly. A little more than 6 weeks after Lincoln's assassination, the last Confederate army surrendered, and the war was considered officially over. The country was reunited, and the process of legally freeing enslaved people had begun. Although these acts are tremendous parts of Lincoln's legacy, in time his public image would grow only larger and more celebrated. As one witness to Lincoln's death reportedly said, "Now he belongs to the ages." I'm Kelly Jean Kelly.
That's our program for today.
Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.